নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, অনুষ্ঠানের প্রারম্ভে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় শ্রোতা বন্ধু, নিয়মিত শুনছেন যাত্রা পুস্তকের আলোচনা। ইসরায়েল জাতিকে ঈশ্বর আশ্চর্যভাবে মিশরের বন্দী দশা থেকে মুক্ত করলেন, কিন্তু হায় মানুষ, ভুলে গেল তার দয়া। সমস্যা সামনে এলে করল তারা বচসা, কিন্তু ঈশ্বর তাঁর সৃষ্ট মানুষকে ভালোবাসেন। শত অবদ্ধতা সত্ত্বেও তিনি ক্ষমা করলেন, প্রয়োজনীয় সব কিছু দান করলেন ও দুগ্ধমধু প্রবাহী দেশ তাদের প্রদান করলেন। আজও ঈশ্বর আপনাকে তার আলোয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। বন্ধু, সেই ডাকে কি আপনি সাড়া দেবেন? শুনুন তাহলে জীবনবাণী।
যেমন ছিল তেমনি আছে, যেমন ছিল তেমনি আছে, বাতাসে ঝড়ের দোলা তেমনি নাচে, চন্দ্র সূর্য তারা আজ ওঠে, গাছে গাছে ফুলও ফোটে, এসব কিছুই বদলায়নি, মানুষ শুধুই আজ বদলে গেছে। আকাশ যেমন ছিল তেমনি আছে, মানুষের বেড়ে গেছে বড় অহংকার, মানুষ মানুষকে করে সংহার, ঈশ্বরকে ভয় তারা করে না, তার নাম অন্তরে ধরে না, ঈশ্বরকে ভয় তারা করে না, তার নাম অন্তরে ধরে না, ব্যভিচার পাপকে সঙ্গী করে জীবনে মৃত হয়ে আছে বেঁচে, আকাশ যেমন ছিল তেমনি আছে।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বিশেষ করে ইসরায়েল জাতির জন্য একটি সমাগম তাম্বু নির্মাণ করা শুরু হয়েছিল সেই বিষয় বলব এবং 36-39 অধ্যায় পর্যন্ত আমরা সমাগম তাম্বু নির্মাণের বিষয় শুনব। এর আগে আমি আপনাদের কাছে ঈশ্বরের নির্দেশ সম্বন্ধে বলেছি যে কীভাবে সমাগম তাম্বু নির্মাণ করতে হবে। এখন আমরা দেখব কীভাবে তাম্বু নির্মাণ শুরু হয়। আমরা 36 অধ্যায় থেকে আজকের আলোচনা শুরু করব। লেখা আছে 36 অধ্যায় প্রথম পদে, অতএব সদাপ্রভু সমস্ত আজ্ঞানুসারে পবিত্র স্থানের কার্য সকল কিরূপে করিতে হইবে তাহা জানিতে সদাপ্রভু বৎসলেল ও অহলিয়াব এবং আর যাহাদিগকে বিজ্ঞতা বুদ্ধি দিয়াছেন সেই সকল বিজ্ঞমনা লোক কর্ম করিবেন। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনায় অবনত হই। পরম প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। আর একটি বার তুমি আমাদেরকে সুযোগ দিলে তোমার চরণতলে এসে তোমার বাক্য ধ্যান করার জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। তোমার বাক্য আমাদের জীবনে আয়না স্বরূপ, সাহায্য করো তোমার বাক্যের মধ্যে আমরা যেন নিজেদেরকে দেখতে পাই, জানতে পারি, বুঝতে পারি। এবং তোমার রক্ত আমাদের সমস্ত পাপ থেকে শুচি করে, তাই তুমি আমাদেরকে বিশ্বাস দান করো যেন তোমার উপরে নির্ভর করতে পারি। সকল শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো এবং প্রার্থনা করি তুমি আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, তোমার বাক্যের মধ্যে দিয়ে, সকল বিষয়ের মধ্যে দিয়ে আরও তুমি আমাদের জীবনে উচ্চকৃত মহিমান্বিত হও। প্রিয়তম প্রভু, আজকে প্রার্থনা করি যারা অসুস্থ পীড়িত, বিশেষ করে আজকে প্রার্থনা করি যারা ক্যান্সার রোগে কষ্ট পাচ্ছেন, হাসপাতালে বা বাড়িতে বা অন্য কোথাও রয়েছেন, তাদেরকে তুমি দয়া করো, তোমার হস্ত প্রসার করো প্রভু। তোমার পক্ষে সকলই সম্ভব, তাই তুমি দয়া করো যেন প্রভু তোমার আরোগ্যতা সুস্থতা লাভ করে সেই সকল রোগীরা তোমার ধন্যবাদ করতে পারেন। তোমার উপরে আস্থা বিশ্বাস রাখতে সাহায্য করো। আমাদের দেশকে আশীর্বাদ করো, দেশনেতাদেরকে আশীর্বাদ করো, আমাদের সঙ্গে থাকো। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা তোমারই হোক। ত্রাণ কথা যীশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে যাত্রা পুস্তক তার 36 অধ্যায় থেকে আলোচনা করব। আমরা জানতে পাচ্ছি যে তাঁবুর কাজ করার জন্য ঈশ্বর বৎসলেল ও সাহায্যকারী অহলিয়াবকে মনোনীত করেছেন এবং তাদের সাহায্যকরণার্থে আরও কিছু সংখ্যক কার্যকারীকে মনোনীত করেছিলেন এবং তাদের উপযুক্ত জ্ঞান বুদ্ধি বিজ্ঞতা দিয়ে আশীর্বাদযুক্ত করলেন। দুই পদে লক্ষ্য করুন যে কার্যকারীরা ঈশ্বরের প্রয়োজনীয় কার্যে হাত দিয়েছে। আমরা যদি ঈশ্বরের কাজ বিরক্তির সাথে করি, সে কাজ কখনোই সুন্দর হতে পারে না, কেননা ওই প্রকার মনোভাব ঈশ্বর চান না। তাঁবু ও তার আসবাবপত্র সবই ঈশ্বরের আরাধনার জন্য প্রস্তুত করা হচ্ছিল। তাদের ঘড়ি ধরে কাজ নয়, যত শীঘ্র পারো করো, যত সুন্দর পারো করো। আবার আমরা দেখি যে বিশেষ করে এখানে যে বিষয় বলা হয়েছে, আমরা যা যাত্রাপুস্তক 36 অধ্যায় 2 পদে দেখছি, যে এমন নয় যে সপ্তাহে এত ঘন্টা কাজ করবে তারপর ছুটি, না তা নয়, যতক্ষণ পারো করো। তারা তাঁবু নির্মাণের কাজে নেমেছে তাদের এটা কর্তব্য এই মনে করে। মিশরে তারা দাস ছিল, এখানে তারা স্বেচ্ছা দাসত্ব নিয়েছে সদাপ্রভুর কাজ করবে বলে। এইভাবে ঈশ্বর সদাপ্রভুর কাজ আমাদের স্বেচ্ছায় করতে হবে, হৃষ্টচিত্তে করতে হবে। বৎসলেলকে দেখুন, অহলিয়াবকে দেখুন, তারা আহ্বান পাওয়ার সাথে সাথে ছুটছে কাজ করতে হবে। তারা একথা বলে পাঠালো না যে মাইনে কত, ওভারটাইম কত, ইত্যাদি ইত্যাদি। আমাদের আনন্দের সঙ্গে কাজ করতে হবে। বাইবেলের নতুন নিয়মে রোমিও তার 14 অধ্যায় 5 পদে সাধু পল বলেছেন, একজন একদিন হইতে অন্য দিন অধিক মান্য করে, আর একজন সকল দিনকেই সমানরূপে মান্য করে। প্রত্যেক ব্যক্তি আপন আপন মনে স্থির নিশ্চয় হোক। আমাদের স্বেচ্ছায় এবং আনন্দের সাথে সদাপ্রভুর কাজ করতে হবে। সাধু পল করিন্থীয়দের প্রতি প্রথম পত্রে 9 অধ্যায় 16 পদে বলেন, কারণ আমি যদিও সুসমাচার প্রচার করি তবু আমার শ্লাঘা করিবার কিছু নাই, কারণ অবশ্য বহনীয় ভার আমার উপরে অর্পিত, ধিক আমাকে যদি আমি সুসমাচার প্রচার না করি। সাধু পৌল সুসমাচার প্রচার করতে ইচ্ছুক ছিলেন। গিদিয়ন মিদিয়নের ঘটনা নিশ্চয়ই স্মরণে আছে। গিদিয়নের 300,000 সৈন্যের মধ্যে দেখা গেল 300 জন স্রোতের মধ্যে নেমে আঁচলা ভরে জল পান করল, বাকিরা পাড় থেকে উপুড় হয়ে পড়ে জীব দিয়ে জল চেটে খেল। তাদের দৃষ্টি ছিল জলের দিকে, কিন্তু 300 জন তাদের দৃষ্টি ছিল সজাগ এবং শত্রুদের দিকে। বিচার কর্তৃগণ সাতের অধ্যায় পাঁচ থেকে সাত পদে এই ঘটনা আমরা দেখতে পাই। ছত্রিশের অধ্যায় তিন থেকে সাত পদে আমরা দেখি লেখা আছে, তাহাতে তাঁহারা পবিত্র স্থানের কার্যে উপাদান সম্পন্ন করণার্থে ইসরায়েল সন্তানগণের আনিত সমস্ত উপহার মোশের নিকট হইতে গ্রহণ করিলেন, আর লোকেরা তখনও প্রতিপ্রভাতে তাহার নিকটে ইচ্ছাপূর্বক আরও দ্রব্য আনিতেছিল। তখন পবিত্র স্থানের সমস্ত কার্যে ব্যাপৃত বিজ্ঞ লোক সকল আপন আপন কর্ম হইতে আসিয়া মোশিকে কহিলেন, সদাপ্রভু যাহা যাহা রচনা করিতে আজ্ঞা করিয়াছেন লোকেরা সেই রচনাকার্যের জন্য অতিরিক্ত অধিক বস্তু আনিতেছে। তাহাতে মোশি আজ্ঞা দিয়া শিবিরের সর্বত্র এই ঘোষণা করিয়া দিলেন যে পুরুষ কিংবা স্ত্রীলোক পবিত্র স্থানের জন্য আর উপহার প্রস্তুত না করুক। তাহাতে লোকেরা আনিতে নিবৃত্ত হইল, কেননা সকল কর্মকর্ণ তাহাদের যথেষ্ট এমনকি প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য প্রস্তুত ছিল। বাইবেলের মধ্যে এই একটিমাত্র স্থান আছে যেখানে বলা হয়েছে ঈশ্বরের উদ্দেশ্যে স্বেচ্ছাদান এত বেশি পরিমাণে আসতে লাগল যে দাতাদের অনুরোধ করতে হল তোমরা আর উপহার প্রস্তুত করো না। তখন লোকেরা যে সমস্ত বস্তু প্রস্তুত করছিল সেই সব প্রস্তুত করা থেকে নিবৃত্ত হল। একথা চিন্তা করে আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যে ওই ইসরায়েলীয় জাতি দাস ছিল এবং মিশর দেশ ত্যাগ করে বা ত্যাগ করার পর তারা মহাধনী হয়েছিল। আমরা শুনেছি যে তারা তাদের পরিশ্রমের বাকি বেতনস্বরূপ সোনা রূপ পিতল বহুমূল্য পাথর মণি অন্যান্য বস্তু পেয়েছিল। এখন লক্ষ্য করি ঈশ্বরের মন্দিরের তাম্বুর জন্য যখন দান দিতে আদেশ করা গেল ওই মানুষদের মধ্যে কোনো প্রকার কার্পণ্য দেখা গেল না, বরঞ্চ আনন্দের সাথে হৃষ্ট চিত্তে প্রচুর পরিমাণে এত দান করল যে বলতে হলো আর দিও না। কেবল দান করা নয়, তারা কায়িক শ্রম দান করে নানা বস্তু বানাতেও থাকল। ঈশ্বর বলেন, দান করতে যদি প্রাণে দুঃখ পাও তাহলে দিও না। এইভাবে আমরা দেখি সমাগম তাম্বু নির্মাণ শুরু হল। ছত্রিশ অধ্যায় আমরা আট থেকে ১৩ পদে দেখতে পাই লেখা আছে এখানে এই অংশে বিশেষ করে যে এইগুলো তাম্বুর আচ্ছাদন প্রস্তুত করা হলো যেন তাঁবুর আসবাবপত্র ইত্যাদি ঢাকা পড়ে। যবনিকা গলিতে করুবের আকৃতি শিল্পাকারেরা করেছিল। মকমলের মতো সাদা যে যবনিকা তৈরি হল যেগুলো মিশরীয় মসিনা সুতোর, এগুলো হলো চারিদিকের ঘেরা। সাদা মসিনার যবনিকা খ্রিস্টের ধার্মিকতার প্রতীক, আমাদের স্মরণ করিয়ে দেয়, আমাদের বলে দেয় যে আমরা ঐরূপ পবিত্র বস্ত্র পেতে পারি। ওই প্রকার শুভ্র শুচি শুদ্ধ ধার্মিকতার বস্ত্র ব্যতীত ঈশ্বরের সান্নিধ্যে উপস্থিত হতে পারি না। খ্রিস্ট যীশু আমাদের প্রয়োজনের অতিরিক্ত, তিনি আমাদের রক্ষা করতে পারেন, তিনি আমাদের তাঁর ধার্মিকতা দিয়ে ঘিরে রাখেন। এরপরে আমরা দেখি তাঁবু তক্তা ও পায়া ইত্যাদির বিষয় বলা হয়েছে। ছাগলের লোমের পর্দা, ছাগলের চামড়ার ছাউনি, সিটিম কাঠের বা বাবলা জাতীয় কাঠের তক্তা ও প্রতি তক্তা দুটি করে পায়া, প্রত্যেক বস্তু খ্রিস্টের বিষয়ে বলে। খ্রিস্টের প্রতীকস্বরূপ ইসরায়েলকে উদ্ধারকর্তার কথা বলে। তাঁবু ৩০ হাত লম্বা এবং ১৫ হাত চওড়া ছিল। প্রত্যেক তক্তা ১.৫ হাত চওড়া, ১০ হাত উঁচু এবং সোনার পাতে মোড়ানো। প্রান্তরে যাত্রাকালে ওই ভারী তক্তাগুলোকে গাড়িতে বহন করা হতো, তবে তাঁবুর আসবাবপত্র লেবীয় যাজকেরা কাঁধে করে বয়ে নিয়ে যেত। ওইসব সোনায় মোড়া তক্তা খাড়া করে দাঁড় করানো হতো এবং রূপোর পায়ার উপরে রাখা হতো। এর অর্থ হল সমস্ত তাঁবু রূপোর পায়ার উপরে অবস্থান করত। রূপ প্রায়শ্চিত্তের চিহ্ন। তক্তাগুলোতে কড়া লাগানো থাকত এবং সোনায় মোড়া সিটিম কাঠের অর্গল দিয়ে সমস্ত তক্তা আটকানো থাকত। তাঁবুর ভিতর ও বাইরে যবনিকা। সমাগম তাম্বু দুই ভাগে ভাগ করা ছিল। ওই দুই ভাগের মধ্যে একটা যবনিকা ছিল। ছোট ভাগটিকে বলা হতো মহাপবিত্র স্থান, বড় অংশটিকে বলা হতো পবিত্র স্থান। তাঁবুর বাইরের দরজাতেও যবনিকা ছিল। ওই তাঁবুর প্রতিটি অংশ খ্রিস্টের পরিচয় দিত। এখন আমরা যাত্রাপুস্তক ৩৭ অধ্যায় আলোচনায় যাব। এই অধ্যায় আমরা দেখব বৎসলেল নিয়ম সিন্ধুক বা সাক্ষ্য সিন্ধুক নির্মাণ করলেন, দর্শন রুটির মেজ প্রস্তুত করলেন, দীপাধার তৈরি করলেন, ধূপবেদী ধূপ প্রদীপের বিশেষ তেল অভিষেকের তেল ইত্যাদি প্রস্তুত করলেন। এই স্থানে যে সকল বিষয় উল্লেখিত হয়েছে ইতিপূর্বে ওই সকল আসবাবপত্র বস্তু সকল বিষয় আলোচনা করা হয়েছে। আমরা দেখি তাঁবুর কথা। প্রথমত, বাহির প্রাঙ্গণে প্রবেশ করলেই দুটো জিনিস চোখে পড়ত। একটা হচ্ছে পেতলের বেদি, দ্বিতীয় হচ্ছে প্রক্ষালন পাত্র। ইংরেজিতে বলা হয়েছে দ্য ব্রেজেন অল্টার অ্যান্ড লেভার। এরপর প্রাঙ্গণ পার হয়ে পবিত্র স্থানে প্রবেশ করলে তিনটে জিনিস চোখে পড়ত, সোনার দীপবৃক্ষ, দর্শন রুটির মেজ এবং ধূপবেদী। এরপর মহাপবিত্র স্থানে রাখা ছিল নিয়ম সিন্ধুক এবং তার উপরে অনুগ্রহ সিংহাসন। ঠিকভাবে বলতে হবে তিনটে দ্বার ছিল। প্রথম, বাহির প্রাঙ্গণে প্রবেশের দ্বার, দ্বিতীয় পবিত্র স্থানে প্রবেশের দ্বার এবং তৃতীয় মহাপবিত্র স্থানে প্রবেশের দ্বার। মহাপবিত্র স্থানে কারও প্রবেশ অধিকার ছিল না, কেবলমাত্র মহাযাজক বৎসরে একদিন মহাপ্রায়শ্চিত দিনে প্রবেশ করতেন। মহাযাজক বলির রক্ত নিয়ে অনুগ্রহ সিংহাসনের উপরে ছড়াতেন। তাঁবুর আসবাবপত্রের বিষয় সব শুদ্ধ সাতটা জিনিস ছিল। এই জিনিসগুলো বিশেষ নির্দেশ মতো সাজানো ছিল। প্রথমত, পেতলের বেদি, যার উপরে হোম বলি উৎসর্গ করা হতো। ওই বেদিকে খ্রিস্টের ক্রুশের সাথে তুলনা করা হয়েছে, কারণ পেতলের ওই বেদির উপরে পাপের ক্ষমালাভের জন্য বলিদান উৎসর্গ করা হতো। এরপরে দ্বিতীয় জিনিসটা দেখি, প্রক্ষালন পাত্র। প্রভু যীশু তাঁর প্রিয় শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন। এখনও আমরা যখন আমাদের পাপ স্বীকার করে তাঁর চরণ ধরি, তিনি তাঁর রক্ত দিয়ে আমাদের পাপ সকল ধুয়ে দেন। প্রক্ষালন পাত্র আমাদের স্বীকারোক্তির কথা বলে। বাহির প্রাঙ্গণের পর পবিত্র স্থান, এই স্থান ঈশ্বরের আরাধনা স্থান। এই বাহির প্রাঙ্গণে দুটো জিনিস দেখেছি আমরা, পেতলের বেদি ও প্রক্ষালন পাত্র। পবিত্র স্থান, যে স্থানে আরাধনা করা হতো, সেই স্থানে প্রথমেই চোখে পড়ে বেদির দিকে মুখ রেখে বাম দিকে অতি উজ্জ্বল দীপবৃক্ষ। দীপাধার না বলে দীপবৃক্ষ বলছি, তার কারণ জিনিসটা দেখতে বৃক্ষের মতো বা গাছের মতো। মূল কাণ্ড এবং দুই পাশ থেকে তিনটে তিনটে করে ছয়টা শাখা বার হয়েছে এবং সব শুদ্ধ সাতটা প্রদীপকে ধরে রেখেছে। খ্রিস্টের প্রতীক, কেননা যীশুখ্রিস্টই হলেন জগতের জ্যোতি, তিনি প্রকৃত আলো। চতুর্থ জিনিস চোখে পড়ে বেদির ডান দিকে একটা সোনায় মোড়া মেজ এবং তার উপর রাখা আছে বারোটা রুটি। আবার বলতে হয় খ্রিস্টের ছবি, কারণ যীশু বলেন আমি জীবন খাদ্য। আবার নিস্তার পর্বের ভোজের সময় যীশু রুটি নিলেন, ভাঙলেন এবং শিষ্যদের হাতে দিয়ে বললেন, ধরো লও খাও, ইহা আমার দেহের নিদর্শন তোমাদের জন্য। পঞ্চম জিনিস আমরা দেখি, ঠিক মাঝখানে রাখা আছে ধূপবেদী, ভক্তজনের প্রার্থনা ধূপের ধোঁয়ার মতো ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছায়। প্রভু যীশু আমাদের জন্য পিতার কাছে প্রার্থনা জানান, তাই ওই ধূপ বেদিকে যীশুর সাথে আবার তুলনা করা যায়। ধূপবেদী পবিত্র স্থানে রাখা আছে, যেখানে আমি আপনি আমরা আসতে পারি। বিশ্বাসী বর্গ যখন ঈশ্বরের আরাধনা করতে মনস্থ করে, তখন তারা পবিত্র স্থানে আসে। স্বীকারোক্তি, প্রশংসা, ধন্যবাদ, প্রার্থনা, অনুরোধ, বিনতি, এই বিষয়গুলো আরাধনার অন্তর্ভুক্ত। এবং যেমন বলেছি, আরাধনা স্থান সেই পবিত্র স্থান। জগতের আলো পেতে হলে আমরা বাইরে যাই ও প্রকৃতির আলো পাই। দীপাধারের আলো পেতে হলে পবিত্র স্থানে যেতে হবে এবং সেখানে ঈশ্বরের বাক্যরূপ আলো আমরা পাব। মহাপবিত্র স্থান খ্রিস্ট যীশুর ছবি, ঈশ্বরের সান্নিধ্যে যীশু। ইব্রীয় পুস্তকে বলা হয়েছে, তোমরা অনুগ্রহ সিংহাসনের সান্নিধ্যে এসো। মহাপবিত্র স্থানে অনুগ্রহ সিংহাসন রাখা আছে। বিশ্বাসীর জন্য অনুগ্রহ সিংহাসন স্বর্গে রক্ষিত আছে। প্রভু যীশু যখন পৃথিবীতে এলেন, তখন সেই তাঁবুর মহাপবিত্র স্থানের ছবি পূর্ণতা লাভ করল তা নয়, কিন্তু যীশু কিছুটা রদ বদল করলেন। সমাগম তাম্বু দিগন্তের সাথে সমান্তরাল ছিল বা সমতল ভূমির সাথে সমান্তরাল ছিল। ভূমির উপর কাঠের খুঁটি তক্তা দিয়ে তাঁবু খাড়া করা ছিল। যীশু আমাদের পাপের মুক্তির মূল্যস্বরূপ আপন প্রাণ দিলেন, ভূমিতে শায়িতে হলেন। ক্রুশ কাঠরূপে পোতা হল, পেতলের যজ্ঞবেদী স্থানে ক্রুশ দাঁড়াল, যাতে ঈশ্বরের মেষশাবক বলি উৎসর্গ হলেন। পৃথিবীতে তিনি মৃত্যুবরণ করলেন, কিন্তু স্বর্গে মৃত্যুঞ্জয়ী হয়ে চলে গেলেন। তিনি স্বর্গে আছেন, তিনি আছেন যেন আমরা রক্ষা পাই। আমাদের সমতলের উপর দিয়ে সামনে যাবার প্রয়োজন হয় না, কিন্তু ঊর্ধ্বে দৃষ্টি রাখি এবং সরাসরি প্রভু যীশুর কাছে তথা স্বর্গে আমরা যেন পিতার কাছে যাই, প্রভু যীশুর মধ্যে দিয়ে যাই। কেননা একমাত্র ঈশ্বর আছেন, আর একমাত্র মধ্যস্থার জন্য যীশু আছেন, তিনি মনুষ্য খ্রিস্ট যীশু। প্রথম তিমোথিও তার 2:5 লেখা আছে। সমাগম তাম্বু সম্বন্ধে আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? সেই পেতলের যজ্ঞবেদীর কাছে কি দাঁড়িয়েছি যেন উদ্ধার পাই, যেন পাপের প্রায়শ্চিত্ত হয়? প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আজ আমাদের অনেকেরই ওই পেতলের বেদীর পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে। আপনি কি একজন বিশ্বাসী খ্রিস্টিয়ান? প্রক্ষালন পাত্রের কাছে এসে আপন পাপ স্বীকার করে পরিষ্কৃত হতে চান? আপনি কি অন্ধকারে ঘুরছেন এবং আলোর সন্ধান করছেন? তবে পবিত্র স্থানের সেই সোনার দীপবৃক্ষের কাছে আসুন ও জ্ঞানের আলো সংগ্রহ করুন। হয়তোবা আত্মিক জীবন দুর্বল হয়ে পড়েছে, জীবনে খাদ্যের প্রয়োজন আছে, সেই আত্মিক খাদ্য, সেই শক্তি দানকারী, জীবন দানকারী রুটি বা খাদ্য ভোজন করুন। আবার আপনি হয়তো বলবেন, অনুগ্রহ পেতে আগ্রহী, কেননা সমস্যার মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, সাহায্য পেতে আগ্রহী। ধূপবেদীর কাছে আসুন, মনের কথা বলুন, প্রাণের বেদনা জানান, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন, আপনার প্রার্থনা নিশ্চয়ই শুনবেন। ঈশ্বর আপনার জীবনে আশ্চর্যরূপে কাজ করবেন, যেন আপনি বিশ্বাসে তার নিকটবর্তী হতে পারেন। ঈশ্বরের ধন্যবাদ করি যে সমাগম তাম্বু এবং তার আসবাবপত্র আমাদেরকে অদ্ভুত সত্য জানায় ও প্রকাশ করে, যেন আমরা তার সেই সত্যকে উপলব্ধি করে যেন সেই সত্য অনুযায়ী জীবনযাপন করতে পারি। আজকে যখন আপনি আমি ঈশ্বরের বাক্য শুনেছি, তখন কি ঈশ্বর আমাদের হৃদয়ে কথা বলছেন না? আমাদের প্রত্যেকের প্রয়োজন ভিন্ন। কারোর প্রয়োজন যজ্ঞবেদীর কাছে আসা যেন উদ্ধার পেতে পারি, হয়তোবা কারোর সেই পেতলের বেদীর কাছে আসা প্রয়োজন, সেই প্রক্ষালন পাত্র অর্থাৎ সেই জলের সেই পাত্র যা দেওয়া হয়েছে যেন ধুতে পারি। প্রভু যীশু বলেছেন যে স্নান করেছে তার পা ধোয়া ভিন্ন আর কিছু প্রয়োজন নেই, অর্থাৎ আপনি পাপ থেকে ক্ষমা পেয়েছেন, যীশুকে স্বীকার করেছেন, গ্রহণ করেছেন, কিন্তু আবার অন্যায়ের মধ্যে বা অধর্মের মধ্যে পতিত হয়েছেন, উঠে আবার যীশুর কাছে ক্ষমা চেয়ে পরিষ্কৃত হওয়া প্রয়োজন, নতুন করে পরিত্রাণের প্রয়োজন নেই। পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা আজকের অন্ধকারের মধ্যে হাতড়াচ্ছেন, সত্যকে খুঁজছেন, আলোকে খুঁজছেন, কিন্তু আলোতে এই পৃথিবীতে এসেছেন। তিনি বলেন, আমি পথ সত্য জীবন, যিনি বলেন আমি জগতের জ্যোতি, সেই জ্যোতির কাছে আসি, আমাদের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকতে পারে না। আমরা দেখি প্রভু যীশুই আমাদের উপযুক্ত খাদ্য দান করেন। আজকের মানুষ আত্মিকভাবে ক্ষুধার্ত, রুগ্ন, মৃতপ্রায়, কারণ ঈশ্বরে বাক্যহীন জীবনযাপনে আপনি কখনো বৃদ্ধি লাভ করতে পারেন না। প্রত্যেক মানুষেরই বেঁচে থাকার জন্য যেমন খাবারের প্রয়োজন, আত্মিক জীবনকে ধরে রাখার জন্য, বৃদ্ধি পাওয়ার জন্য প্রয়োজন আত্মিক খাদ্য। আসুন সেই খাদ্য প্রভু যীশুখ্রিস্ট প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি তোমার বাক্যের জন্য, তোমার অপূর্ব উপস্থিতির জন্য। তুমি আমাদের সঙ্গে নিরন্তর কথা বলো, যেন আমরা যে সত্য জেনেছি সেই সত্য অনুযায়ী চলতে পারি, ভয় না পাই। প্রভু, আমরা মিথ্যার জন্য অনেক কিছু করি, সেখানে আমরা ভয় পাই না, কিন্তু সত্যকে অবলম্বন করতে আমরা পিছিয়ে পড়ি। প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ অনুগ্রহ দিয়ে আমাদেরকে ঘিরে রাখো, সমস্ত অযোগ্যতা ক্ষমা করো। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা আমরা শুধুমাত্র তোমাকে দান করে প্রার্থনা তোমার যীশু নামে চাইলাম, তুমি দয়া করে শ্রবণ গ্রাহ্য করো। আমেন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা জীবনবাণী অনুষ্ঠানটি শুনলেন। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। যেন আমাদের সঙ্গে পত্রের মাধ্যমে যোগাযোগের জন্য ঠিকানা হল জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে বন্ধু, ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।